আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়া আল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান ম্যানার্স নিয়ে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেলের প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য তো থাকে, যে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কোন দিকটা নিয়ে আলোচনা করা যায়, সংশোধন করা যায় এবং ইসলাহ করা যায়, সর্বসাধারণের জন্য প্রয়োজন হয় এই অনুষ্ঠান। আর এই ম্যানার্স প্রোগ্রামেও এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় যে বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খুবই দরকার, খুবই প্রয়োজন। একজন মানুষ যদি নিজের ম্যানার্স কেমন হওয়া দরকার, ম্যানার্স কতটুকু ভালো হলে একজন মানুষ সমাজের মধ্যে মানুষ বলে গণ্য হয়, এতটুকু কমপক্ষে একজন মানুষের জানা দরকার। আর এ নিয়ে বিভিন্ন লেখকগণ চমৎকার কিছু বইও লিখেছেন, ম্যানার্স মানুষের কতটুকু শুদ্ধ হওয়া দরকার, ভালো হওয়া দরকার। আর যখন আমরা আমাদের আশেপাশে তাকাই, দেখি, তখন অনেক মানুষই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। আপনি হয়তো নিজেও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, যে আমার মধ্যে যে ভুলগুলো আছে বা আমার দ্বারা যেই কাজগুলো মনে হয় কি এটা এমন হওয়া উচিত নয়, আমি একজন মানুষ হিসাবে এটা কীভাবে করি, তখন ওই ব্যক্তি নিজের এই অভ্যাসটাকে পরিবর্তন করে ফেলে। আজকে ইনশাআল্লাহ তাবারকতালা এই অনুষ্ঠানে চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। জানাবো আপনাদেরকে কি বিষয় নিয়ে আজ আলোচনা করছি। এরপরে ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, আমরা ইনশাআল্লাহ তালা কালাম শুনবো আজকের অনুষ্ঠানে। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে আছেন, আজকের এ বিষয় নিয়ে তার সাথে আলোচনা করব, শুনব, জানবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। একজন মানুষের যখন সে মানুষ এবং মুসলমান আর নিজেকে মুমিন দাবি করে, তখন তার ম্যানার্সের মধ্যে নামাজ এটা একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়ে যায়। আর যখন সে মুমিন না বা মুসলমান না, তখন তার বিষয়টা ভিন্ন হয়ে দাঁড়ায়। যখন সে মুমিন মুসলমান, তখন নামাজ তার জীবনের একটি অংশ, নামাজ ছেড়ে দেওয়া তার জন্য খুবই লজ্জাজনক একটি বিষয়, নামাজকে পড়তে পারা তার জন্য খুশনসিবি। আর এই নামাজকে একাগ্রতা, খুশুখুজু, বিনয়ের সাথে কিভাবে আদায় করতে পারে, এটাও কিন্তু একটি একজন মানুষের অনন্য গুণের মধ্যে একটি গুণ, কি সে নামাজকে নিজ জায়গা থেকে আদায় করছে, অর্থাৎ যেভাবে হুকুম আহকামগুলো রয়েছে আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে নামাজটা আদায় করতে পারা, অর্থাৎ সে নিজের দায়িত্ব, নিজের হকটা সে আদায় করেছে। আজ ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ নামাজে বিনয় ও একাগ্রতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু মিরাজ ভাই আছেন আমাদের সাথে, তার থেকে আলোচনাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ। এর আগে চাচ্ছি আমরা ইব্রাহিম ভাই আমাদেরকে একটি কালাম যদি শোনান অনুষ্ঠানে, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দীর্ঘ সময় দর্শক আজকের এই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। জি হুজুর।
সাল্লাল্লাহু আলাইহি ইয়া রসূলুল্লাহ যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার, আমার স্বপ্নে আসো যদিও আমি গুনাহগার, ইয়া রাসূলাল্লাহ, যদিও আমি গুনাহগার, স্বপ্নে আসো না মদনী মদিনেওয়ালে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু ইয়া মুস্তাফা মদিনায় আশার দোনো মুনতি দেখিবো ইশে মদিনায় অপূর্ব দৃশ্য বলি ইয়া মুস্তাফা মদিনা মদিনা আলিশান্দারের মেহমানাকা, আলিশান্দারের মেহমান বানানা প্রিয় নবিয়া মুস্তাফা মদিনা শাবনি মুস্তাফা মদিনায় যেন দেখি প্রিয় নবী মোদি। বলি
চমৎকার কালাম আমরা শুনতেছিলাম দর্শক শ্রোতা। আল্লাহ পাক কবুল করেনি সর্বক্ষণ যেন না মুখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা থাকে আমাদের। আল্লাহ তাআলা সে তৌফিক দিক এই জবান যে দিয়েছেন রব্বে করিমের প্রশংসা যেন করতে পারি, এই নিয়ামতের শুক্রিয়া যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, যে বিষয় আজ আলোচনার জন্য আমরা নিয়েছি, নামাজে বিনয় ও একাগ্রতা, আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়ে কোরআনে পাকে অসংখ্য বার আল্লাহ তাবারাকাতালা ইরশাদ করেছেন। আজ তো এমন একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য যে টপিকের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে মোবারকা নিজের চোখের শীতলতা বলেছেন। এমন একটি বিষয় নিয়েছি আজ যদি কোনো ব্যক্তি সমাজে প্রকাশ্যে নামাজ না পড়ে তো তাকে নিয়ে মানুষ মুসলমান তার ব্যাপারে সমালোচনা করে, তো নামাজই পড়ে না। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু বলার আছে, আপনাদের সাথে শেয়ার করার আছে আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে সূরা মুমিনের মধ্যে যখন আপনারা সূরা মুমিনের তেলাওয়াত শুরু করবেন, কানজুল ইমান খাজানুল ইরফান থেকে তর্জমা পড়া শুরু করবেন, আল্লাহ তাআলার দয়ায় মাকতাবাতুল মদিনায় খাজানুল ইরফান চলে এসেছে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ। সূরা মুমিনের এক নম্বর এবং দুই নম্বর আয়াতের তর্জমাটা যদি সম্ভব হয় পড়বেন একটু, এবং এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনগণ, নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনগণ, ওই সকল মুমিনের কথা বলছে এখানে। মুমিনগণ বলার পরে এরপরে আল্লাহ বলছেন যারা নিজেদের নামাজে বিনয় নম্র, যারা নিজের নামাজে বিনয় এবং নম্র অবলম্বন করেছে ওই সকল মুমিনরাই সফল হয়েছে। এখন নামাজি তো আছেই, প্রত্যেক মসজিদে নামাজি পাবেন আপনি। আচ্ছা, প্রত্যেক শুক্রবারে প্রত্যেকটা মসজিদ ফুল হয়ে যায় নামাজি দ্বারা, এখানে সকল ব্যক্তির কথা বলা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করতে পেরেছে, এখানে সকল নামাজিকে বলা হয়নি। আচ্ছা, নামাজ দেখতে তো একই, সবাই ক্যাম করছে, হাত বেঁধে দাঁড়িয়ে আছে, রুকু করছে, তো সবাই রুকু করছে, সেজদা করছে, দেখতে তো দূর থেকে সকলের নামাজ একরকমই দর্শক, তাই না মিরাজ ভাই? সকলের নামাজ একরকমেরই, ক্যাম করছে, রুকু করছে, সেজদা করছে, বৈঠকে আছে, সালাম ফিরিয়েছে, দূর থেকে যদি কেউ দেখে তবে সকলের নামাজ এক। কিন্তু সকলের নামাজ যদিও দেখতে এক হয়, কবুল হওয়ার ক্ষেত্রে ভিন্নতা, তাই না? কবুল হওয়ার ক্ষেত্রে ভিন্নতা, কেমন ভিন্নতা? কেউ নামাজ পড়ছে ইখলাসের সাথে, কেউ নামাজ পড়ছে আন্তরিকতার সাথে, কারো নামাজের মধ্যে রয়েছে বিনয়, আবার কেউ নামাজ পড়ছে হিসাব নিকাশের সাথে, আবার কেউ নামাজ পড়ছে লেনদেনের সাথে, আবার কেউ নামাজ পড়ছে দুনিয়ার চিন্তাভাবনার সাথে, কেউ নামাজ পড়ছে খেলাধুলার চিন্তাভাবনা নিয়ে। নামাজ দেখতে সবার একরকমের হলেও মাওলার দরবারে কবুল হওয়ার ভিন্নতা রয়েছে, কারো সওয়াব কারো প্রতিদান, একটা সেজদা যদি মাওলার দরবারে কবুল হয় সারা জিন্দিগির ইবাদত তার কবুল, মাফ হয়ে যাবে সারা জীবনের গুণা, আল্লাহ তাকে জান্নাত লিখে দিবেন, জান্নাতের জান্নাত তাকে দান করবেন একটা সেজদা যদি কবুল হয়। এই নামাজ দেখতে একরকমের হলেও তার সেই নামাজের কবুলিয়াত ভিন্ন প্রকারের রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে বিনয় এবং একাগ্রতা অর্জন করার তৌফিক দিক। মিরাজ ভাইয়ের সাথে আলোচনা শুনবো কিছু কথা, এরপর আল্লাহ চাই আপনাদের কল এসএমএস এর দিকে যাবো, আরও কিছু কালাম শোনানোর চেষ্টা করবো। জি মিরাজ ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নবিয়্যিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি তো বলবো, যারা এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমরা পর্দার সামনে রয়েছি, তা আমাদের নিকটতম যারা, আসলে এটা এমন একটি বিষয় যে আমরা নামাজ তো আল্লাহ তাআলার দয়ায় প্রতিনিয়ত পড়ার আমাদের সৌভাগ্য অর্জন হয়, নামাজ আমরা পড়ে থাকি, কিন্তু আপনি যে বিষয়টা বললেন বাহির থেকে দেখতে তো অনেকেরই আলহামদুলিল্লাহ মনে হয় যে কি যে অনেক দিন নামাজ আদায় করতেছে বা নামাজের যে অবস্থা, তো আমরা যদি আমরা আজকে মাদানী চ্যানেলের সামনে উপরে যদি নিজের নামাজকে একটু কী করে নিই, একটু এক্সে করে নিই, একটু দেখে নিই ইনশাল্লাহ, তাহলে আমরা এই বিষয় থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। কেননা হাদিসে পাকে এবং কোরআনে করিমের মধ্যে অসংখ্য যে যারা আয়াতে কারিমা এবং হাদিসে তৈবা আসছে যে যারা নামাজকে নষ্ট করে বা নামাজকে ইচ্ছাকৃতভাবে ফাসিক করে দেয় বা নামাজের মধ্যে তাড়াতাড়ি করে বিনয় একাগ্রতা থাকে না, তো এই নামাজের ব্যাপারে অনিষ্টতার কথা হাদিস শরীফের মধ্যে আসছে যে ওই নামাজের জন্য অনিষ্ট যারা নিজের নামাজকে কী করে নষ্ট করে দেয়। এবং যারা একাগ্রতার সহিত পড়ে তাদের একাধিক হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যেমনটা সহিহ মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিসে পাক সাইয়েদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি দাঁড়িয়ে মানুষকে এরূপ ইরশাদ করেছেন যে মুসলমান ভালোভাবে উজু করে, অতএব বাহিক ও অভ্যন্তরিকভাবে একাগ্রতার সহিত দুই রাকাত নামাজ আদায় করে, তবে আল্লাহ পাক ওই নামাজ আদায় করার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়।
সুবহানাল্লাহ,
নামাজ এটা এমন একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে দুই রাকাত নামাজ যদি সে একাগ্রতার সহিত,
জি
আমরাও যদি আজকে আমাদের
পবিত্রতার সাথে,
জি এক বড় একটি ঘটনা আমরা প্রায় সময় শুনতে পাই যে একবার এক ব্যবসায়ী তো সে ইশারের নামাজের জামাত শেষ হয়ে গেল, তো সে মুসল্লিরা যখন বেরোইতেছে তখন সে আয়েশা খুব অর্থাৎ একটু মন খারাপ বা কান্নাকাটির একটা অনুভব তার মধ্যে দেখা গেল। তখন লোকেরা বললো যে ভাই এখন তো কান্নাকাটি করার কোনো কিছু নাই, আপনি যেহেতু জামাত পান নাই পড়েন না একা কি? তো বলতেছেন আমি তো নামাজ তো পড়ি, আমি হুজুরের পিছনে এই চার রাকাতে কি, অর্থাৎ হুজুরের যতটুকু সময় আমাকে নামাজ আমি হুজুরের পিছনে সময় দিই, চার রাকাতে আমার চারটা ব্যবসা প্রতিষ্ঠানে কী করে নেই হিসাবকে মিলিয়ে নি, কিন্তু আজকে তো নিজে কিরাত পড়লে এই কাজটা কি করতে পারবো না। যদিও একটা আপনার বুঝার জন্য কিছু আমাদের মধ্যেও এমন লোক আছে অনেকেই কথা বলছে ভাই আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ায় যত জল্পনা কল্পনা সব কিছু কি না, আসলে এটা কেন হয়, তো আমি মুসলমান এটা আমার সর্বোত্তম মিটার ব্যাপার কী করে দেখবেন? দেখবেন জাকির ভাই দুনিয়ার সমাজে আমরা যখন মানুষ অসুস্থতা অনুভব হয় অনেকে অসুস্থতা না তারপরও প্রতি মাসে চেক আপ করায়, কেন? অর্থাৎ এত সতর্কতা সে যেন আপনার কি না হয়, অর্থাৎ কোনো রোগের মধ্যে না পড়ে যায়, এগুলো দেখা যায় অনেক সতর্ক মানুষ, কিন্তু আমি আল্লাহ পাকে রাজি করার জন্য নামাজ আদায় করতেছি, তো আমি কি কোনো সময় এই যে আমার এই যে অধিকাংশ মানুষ আমাদের মধ্যে এই বিষয়টা আছে, আমরা যখন নামাজে দাঁড়াই নামাজের মধ্যে একাগ্রতা কাকে বলে, বিনয় কাকে বলে? নামাজ তো এমন নিয়ামত যে সাহাবা ইকরাম এই নামাজের সময় যে তাদের অন্তরে তিল লাগতো, আল্লাহ আকবার, অসংখ্য সাহাবা ইকরাম, হ্যাঁ তাদের শরীরে তীর লাগতো তারা, অর্থাৎ নামাজের মধ্যে তাদের মহব্বত একাগ্রতা বিনয় এমন ছিল যে তাদের হুঁশই ছিল না যে তার শরীরের মধ্যে কি তীর বেঁধে গেছে, তো তারাও নামাজ আদায় করতো। অথচ অপরদিকে আমরা দেখবেন অনেকে নামাজ পড়তে গেলে মাজাল আমার পাশে কে দাঁড়ায় আমরা এটা অনুভব করতে পারি, একটা মশায় কামড় দিলে অনুভব হয় অনেক চিন্তা ভাবনা, কেন যে নামাজটা যেইভাবে সঠিকভাবে আদায় করা দরকার ওইভাবে
আদায় হচ্ছে। আল্লাহর রাসূল একটা হাদিসে পাক আছে না কি সবচাইতে দুর্ভাগা নামাজ চোর,
আল্লাহু
আকবার, সাহাবা একরাম,
জি জি সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে
চুরি করে।
সাহাবা একরাম আরো স্কুল ইয়ার শুনে নামাজের মধ্যে চুরি আছে বলে, হ্যাঁ যে ব্যক্তি নামাজে সঠিকভাবে রুকু ও সিজদা করে না সে হলো নামাজের চোর। তো দেখেন বাহ্যিকভাবে অনেক মানুষ কেউ দীর্ঘদিন যাবত নামাজ, আমরা তো অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয় দেখি যে অনেক সময়ই যে আমাদের চার রাকাত নামাজ পড়তে বা দুই রাকাত পড়তে যতটুকু সময় অথচ আমাদের পাশেই দাঁড়ায় আছে সে
নামাজ শেষ করে চলে যাচ্ছে,
আল্লাহু আকবার, যে মনে হয় যে আমার চার রাকাতের সাথে ছয় রাকাত নামাজ হয়ে গেছে, অর্থাৎ তার নামাজের স্পিডটা এমন, কিন্তু সে কোনো সময় হয়তো আমার এটা ধারণা যে কোনো সময় নামাজকে বুঝা বা নামাজকে কোরআন ও হাদিস থেকে দেখে নামাজ আদায় করা জাকির ভাইয়ের সংখ্যা খুবই কম সংখ্যক লোক। আমরা আমাদের অবস্থা হলে যে আমরা দাদাকে দেখছি আমরা নামাজ পড়তেছি, আমরা বাবাকে দেখছি আমি নামাজ পড়তেছি, কিন্তু কোরআন ও হাদিস থেকে দেখে নামাজ আদায় করে এমন লোকের সংখ্যা খুবই
খুবই কম রয়েছে,
কেননা এটা তো ওই মহান ফজিলত অর্জন হওয়ার কথা ছিল নামাজের মধ্যে একাগ্রতার বিষয়টা এমন হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যা হযরত উবাইদ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যখন কোনো ব্যক্তি উত্তম রূপে উজু করে নামাজের জন্য দণ্ডায়মান হয় দাঁড়ায় বিনয় সহকারে নামাজ আদায় করে, যখন সে পরিপূর্ণভাবে রুকু করে সিজদা করে, তো যখন নামাজ শেষ হয় তখন নামাজ ওই নামাজের জন্য আল্লাহর দরবারে কি করে দোয়া করে যে আল্লাহ তুমি তাকে হেফাজত করো যেইভাবে সে আমাকে হেফাজত করেছে। ওই নামাজ এটা
আসমানি দিয়ে উঠতে থাকে, এটা এটার মধ্যে নূর ছেয়ে যায়। যখন প্রথম আসমানে যায় তখন তার জন্য দরজা খুলে দেওয়া হয়, আর ওই নামাজ ওই নামাজির জন্য আল্লাহ তালার বারগায় সুপারিশ করে, দোয়া করে আল্লাহ তালার বারগায়। আর অপর দিকে হাদিসে বাগের শেষ অংশে হাদিসের খোলাসা হলো এমন যে যখন কেউ পরিপূর্ণভাবে রুকু করে না, সিজদা করে না, তখন নামাজ শেষ হওয়ার পরে ওই নামাজ তাকে বলে যে আল্লাহ তোমাকে ছেড়ে দেখ যেভাবে তুমি আমাকে নষ্ট করেছো। এইভাবে ওই নামাজ কি করে, অর্থাৎ আপনার আসমান দিকে যেতে থাকে, একটা ওই নামাজের উপর কালত্ব ছেয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যখন প্রথম আসমানে যায় তার জন্য দরজা খোলা হয় না, কয়েকবার করাঘাত করার পরে যখন দরজা খোলা হয় তখন ওই ফেরেশতারা ওই নামাজকে পুরান কাপড়ের মতো ভাঁজ করে নামাজির মুখে নিক্ষেপ করে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো আমরা আল্লাহু আকবার মাদিনী চ্যানেলের দর্শক,
যদি এমন হয় যে নামাজ এমন একটি বিষয় মিরাজ ভাই, যেটা আপনি লাস্টের টপিকটা তুললেন যে নামাজ মানুষের মুখে ছুঁড়ে মারা হবে, এবং এটা কখন হবে যখন তার নামাজে একাগ্রতা থাকবে না, খুশু খুশু থাকবে না, নামাজ চোর বলে সাব্যস্ত হবে এর জন্য। আচ্ছা, এরপরে একটি আয়াতে কারিমাও কিন্তু আছে, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে রক্ষা করে। ওলামা একরাম এখানে বলেন, মুহাদ্দিসগণ বলেন যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে তখনই বাঁচায় যখন সেই নামাজটা মাওলার দরবারে কবুল হয়, মকবুল হয়, তখন সেই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচায়। আচ্ছা, নামাজ মকবুল হওয়ার জন্য, আচ্ছা আপনি এর মধ্যে কয়েকটা টপিক নিয়ে আসছেন, একটা হলো নামাজের মধ্যে অমনোযোগী, মন নামাজে বসতেছে না, তাই না? চার রাকাত নামাজে চারটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব পুরাপুরি করা, তো বলা হয় নামাজের মধ্যে মন না লাগা, নামাজের মধ্যে মানসিকভাবে বিভিন্ন চিন্তাভাবনা আসা, এগুলোর পিছনে কারণ এটা নয় তো কি আপনার কাপড় পবিত্র ছিল না? আচ্ছা, কাপড় পাক না তো সেই নামাজের নামাজই কিভাবে কতটুকু কবুল হবে? আচ্ছা, নামাজে দাঁড়িয়েছেন আপনার শরীরটা পাক আছে কি না, নামাজ পড়ছেন শরীরই পাক না তো সেটা গ্রহণযোগ্যতা কতটুকু? দুইটা টপিক এখানে, একটা হলো কাপড় পাক আছে কি না, যদি কাপড়ই না পাক থাকে তবে আপনি যে নামাজে দাঁড়িয়েছেন সেটার গ্রহণযোগ্য কতটুকু? দুই নম্বরে শরীর পাক আছে কি না, যদি শরীর না পাক থাকে তবে সেই নামাজেরও বা গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে? এরপরে আমি যে অজুটা করলাম, অজুটা আমি সঠিকভাবে করতে পারলাম কি না? ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলাই বলেন দুই রাকাত নামাজের জন্য 2000 মাসলা মাসাইল রয়েছে, তাই না? 2000 দুই রাকাত নামাজের জন্য 2000 মাসলা মাসাইল তিনি লিখেছেন। আচ্ছা, এর মধ্যে তো অজুও পড়েছে, অজুও আছে, আমি সেই অজুটা যে করলাম নামাজ আদায় করার জন্য এই অজুটা আমার সঠিকভাবে হলো কি না? এমনটা তো নয় কি আমি হাত ধৌত করতে গিয়ে ফরজ অংশের একটা জায়গা আমার শুকনো রয়ে গেছে, নামাজ অজুই হলো না। আপনার অজুই ঠিক মতন হলো না তো আপনার নামাজটা গ্রহণযোগ্যতা কীভাবে পাবে মাওলার দরবারে? আরও একটা বিষয় তো হতে পারে এর মধ্যে মিরাজ ভাই, আমি কাপড়ও পাক নিয়ে আসলাম, আমার শরীরও পাক নিয়ে আসলাম, অজুটাও আমি ঠিক মতন করলাম, যেভাবে বলা হয় সানাফি মাজহাবে অজুটাও আমি সেভাবে করলাম, যখন নামাজে দাঁড়িয়ে গেলাম কেরাতটা আমার ঠিক আছে কি না তাও তো জানতে হবে। আল্লাহ তাআলা যেভাবে কোরআনে পাকের মধ্যে তার তিলের সাথে পড়তে বলেছেন, ওয়াজিবটা ঠিক জায়গা থেকে আদায় হচ্ছে কি না, আমার উচ্চারণগুলো ঠিক আছে কি না, এখন কেরাত ঠিক নাই, আমি কোরআনে পাকের তেলাওয়াত করছি ভুল, কোনো জায়গাতে কুফর হচ্ছে, কোনো জায়গাতে হারাম হচ্ছে, কোনো জায়গাতে হালালটাকে হারাম বলে দিচ্ছে তেলোয়াতের মধ্যে, তো সেই নামাজটা গ্রহণযোগ্যতা পাবে কিভাবে মাওলার দরবারে? আর যখন এই প্রবলেমগুলো আসে তখনই দেখা যায় নামাজে আমার অন্তর লাগে না, এক সপ্তাহ পরার পরে পরের সপ্তাহ ছেড়ে দিলাম, 15 দিন পরার পরে নামাজে মন বসতেছে না, বছর পরার পরে নামাজে মন বসতেছে না, সব কিছু মিলিয়ে যদি দেখি দুর্বলতা তো আমারই, অন্য কারো না, এখানে দুর্বলতা আমারই দুর্বলতা, আমার আমি অজ্ঞ তাই আমি এই বিষয়গুলো জানতাম না। আচ্ছা, তাই বলে কি নামাজ ছেড়ে দিব? না, নামাজও তো ছাড়ার অনুমতি নেই আপনার, আপনি এই এত কিছু বয়ান করলাম বললাম এই সব কয়টা আপনার মধ্যে আছে, তারপরেও আপনার নামাজ ছাড়ার অনুমতি নেই, নামাজ পড়তেই হবে এবং এইগুলো আপনাকে শুধরিয়ে নিতে হবে, এগুলো সংশোধন করতে হবে, জানতে হবে, আপনাকে শিখতে হবে। আমরা অনেক সময় শুনি দর্শক শ্রোতা যে আল্লাহওয়ালা ব্যক্তিরা দুই রাকাত নামাজে দাঁড়াতেন এবং পুরো রাত অতিবাহিত করে দিতেন, কিভাবে সম্ভব এটা?
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় দুই রাকাত নামাজ, অর্থাৎ এক রাকাত পরে যখন কি করতো, একটি সিজদা দিয়ে আরেকটা সিজদা দিত, অনেক সময় উনি বলে যে এই সময়ের মধ্যে ফজরের ওয়াক্ত হয়ে যায়।
আল্লাহ আল্লাহ,
তাদের নামাজের মধ্যে কেমন একাগ্রতা,
কেমন স্বাদ তারা পেয়েছেন, তাই না? অনেক স্বাদ পেয়েছেন।
আমরা কিন্তু এটা বর্তমান যুগে কিন্তু জাকির ভাই সুন্দর একটা এক্সাম্পল, একটা উদাহরণ আছে। দেখবেন হয়তো অনেকের, আমাদের দর্শক শ্রোতা যারা মাদানী চিনি স্কিনে এখন যারা আমরা আছি, আমাদের অনেকের কল্পনা হতে পারে যে আসলে এটাও কি সম্ভব কিনা, যে আসলে দুই রাকাত নামাজ, আমরা তো নামাজে দাঁড়াইলে দুই রাকাত অর্থাৎ দুই তিন মিনিটের মধ্যেই কি তারপরও বিরক্ত অনুভব হয়। ইমাম সাহেব যদি লম্বা কিরাত শুরু করে দেয় তো পিছ থেকে কাশাকাশি শুরু হয়ে যায়, এমন একটা সময় আমাদের মাঝে চলতেছে। তো এটার একটা এক্সাম্পল যে নামাজের মিষ্টতা, যেমন দেখবেন আমরা অনেক সময় কিন্তু যারা ফেসবুক ইউজার যারা আছে, যারা নিয়মিত কি ফেসবুক ইউটিউব দেখবেন, আমরা অনেক সময় এটা অনেকের মুখ থেকে আমি শুনছি যে ভাই রাত্রে শুধু খাবার খেয়ে বসলাম, বারোটা বাজে দেখলাম যে কিছুক্ষণের মধ্যে কি তিনটা বেজে গেছে। কেন আমি অর্থাৎ আমি এটা দেখার যে একটা মিষ্টতা বা একটা খারাপ জিনিসের যে একটা যে অন্তর থেকে একটা কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, যখন এটা আমার কাছে স্বাদ লাগতেছে তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, আমার কাছে কোনো কি নাই, আমার অনুভব নাই। অন্য দিক থেকে আলহামদুলিল্লাহ যারা আল্লাহওয়ালা যারা তারা নামাজের মধ্যে মিষ্টতা অনুভব করত, নামাজের মধ্যে স্বাদ আর কেনই করবে না। জাকির ভাই যদি আপনি দেখেন যে আমরা প্রতিদিন নামাজের মধ্যে সুরে ফাতিহা পাঠ করি, কি চমৎকার অর্থ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনি যদি এই সুরার তারজুমা কেউ যদি তাফসিরে সিরাতুল জিনান থেকে একবার দেখে নেয়, সুবহানাল্লাহ, তার মন চাবে যে আমি বারবার কি করি, আমরা যে রুকুতে পড়তেছি সুবহান রব্বিল আযীম, অর্থাৎ এত চমৎকার অর্থ সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, এত সুন্দর সুন্দর চমৎকার অর্থ যদি আমি জানতাম তাহলে আমার মনটা নামাজের মধ্যেই থাকে, আমার স্বাদ অনুভব। এখন তো আমি শুধু পড়তেছি, কেন ওই আপনার একটা প্রবাদ বাক্য হচ্ছে না, এক লোক আরব শরীফে গেছে, তো উনি যে বলতেছে যে আমি ওইখানে তো সবকিছুই ঠিকঠাক দেখলাম, সবকিছু কি অর্থাৎ আরবি ভাষা অনুযায়ী কিছু বুঝলাম, কিন্তু আজানটা আমার কাছে বাংলা মনে হয়েছে। কেন বলতে ওইটা তো সবসময় কি আমাদের, আমরা সবসময় বাংলা অর্থাৎ মনে হইতেছে এটা বাংলায় কি। তো আসলে কিন্তু আমরা অনেক
আল্লাহওয়ালা ব্যক্তিরা বা ওলামায়ে কেরাম বলেন এই জন্য যে নামাজ যখন আমরা পড়ি তো কমপক্ষে অর্থ যদি বুঝে পড়তে পারি, কোরআনে পাকের যে তেলাওয়াতগুলো করি অর্থ বুঝে পড়তে পারলে তখন নামাজে একাগ্রতা সৃষ্টি হবে। এরপরে বলা হয়েছে যখন একাগ্রতা কেউ অর্জন করতে চায় তখন সেজন্য মৃত্যুর কথা স্মরণ করে যে এটাই আমার শেষ নামাজ। যখন কোনো ব্যক্তি এভাবে ভাবতে পারবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ তখন সেই নামাজে একাগ্রতা সৃষ্টি হবে। এবং তাড়াহুড়া না করা, রুকু সেজদা ধীরে সুস্থে করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়াকারী নামাজিকে মুরগির ঠোকর বলেছেন। যে ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়ে আল্লাহ রসুল তাকে মুরগির ঠোকর নামাজ বলেছেন। এই জন্য এই তিন চারটি বিষয় যদি আমরা খেয়াল রাখি, তর্জম অর্থ জেনে কোরআনে পাকের তিলাওয়াত করতে পারি নামাজে, তবে আমাদের নামাজে অন্তর লাগবে। আর একটা বিষয় হলো যখন কোরআনে পাকের তেলাওয়াত কোনো ব্যক্তি করে এবং সঠিকভাবে সে কোরআনে পাকের তেলাওয়াত করতে জানে, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে কোরআন পড়ছে, যখন সঠিকভাবে সে শিখে তেলাওয়াত করে, তখন ওই জের জবর পেশ কতটুকু টানতে হবে, কোন জায়গায় ওয়াজিব গুণা আছে এগুলো জানে, তখনই তার মধ্যে নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি হয়। আমরা ইব্রাহিম ভাই থেকে আরেকটি কালাম শুনি, এরপর আল্লাহ আছে ইনশাল্লাহ তালা দর্শক শ্রোতা আপনাদের কল এস এম এস এর দিকে যাব, আলোচনা আরো করবো ইনশাল্লাহ তালা। জিও জিও একটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন।
ডেকে প্রিয় তুমি মোরে মুদিনাতে, ডেকে সালাম রজসরী যখন দেখবে মদিনাতে রেখে না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেনো জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে মদিনার বিরহ কত করেছি প্রিয় নবী মদিনার বিরহ কত করেছি প্রিয় নবী হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেনো জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে বোলালো মুঝে সাহেব রোবর মদিনে মে ফিরো তা তেরে দর পর মদিনে মে মদিনে জানে বলো যাও ফি তো না লগে যা বিস্তর মদিনে মে কভি তো না লগে যা বিস্তর মদিনে মে বড় পীর গাউসে আজমে দোহাই দিলাম ওহে খুদা বড় পীর গাউসে আজমে দোহাই দিলাম ওহে সবুজ গুম্বুজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে দিদার যখন পাবো তোমার তখনই হবে আমার দিদার যখন পাবো তোমার তখনই হবে আমার প্রেমের সুধা দাও না মোরে অঙ্ক প্রেমের সুধা দাও না মোরে তুমি ডেকে মদিনাতে ডেকে না
পাক সকল আশিকের মনের আশাকে পূরণ করে দিক। মদিনাতে হাজির দেওয়ার যে নামাজের আলোচনা আজ আমরা করছি, যদি আমরা চিন্তা করি একটু মিরাজ ভাই, যে যে নামাজ পেয়েছি যে নবীর উসিলাতে, যে নামাজের এত বরকত পেয়েছি নবীর উসিলাতে, দুই রেকাত নামাজ যদি সে নবীর কদমে আদায় করতে পারতাম, অর্থাৎ সোনার মদিনায় যদি আমার নবীর কদমে গিয়ে দুই রেকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারতাম, মাওলা যে নবীর সৎকায় এত বড় নিয়ামত নামাজের মতো দৌলত আমরা পেয়েছি, সেই নবীর কদমে এসে দুই রেকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছি, এই জন্য তোমার শুকরিয়া আদায় করছি। মাওলাই করিম আল্লাহ তাবারক ও তালা বান্দার জন্য কত সুযোগ রেখেছেন, বিশেষ করে আমাদের জন্য না, উম্মতে মুহাম্মাদের জন্য। একটা জমানা অতিবাহিত হয়েছে দর্শক শ্রোতা, চাইলেই মানুষ যে কোনো জায়গাতে নামাজ আদায় করতে পারতো না, নির্ধারিত স্থানে গিয়ে নামাজ আদায় করতে হতো। এখনও আমাদের জন্য নির্ধারিত স্থান তো আছে মসজিদ, কিন্তু পৃথিবীর যেই জমিনেই চাই কেন আমরা সেখানে সেজদা করতে পারি, নামাজ আদায় করতে পারি? আমার নবীর উসিলা আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য পুরো পৃথিবীর জমিনটাকে সেজদার স্থান বানিয়ে দিয়েছেন। এর পূর্বে কিন্তু এই ওয়াফারটা ছিল না মানুষের জন্য, নির্ধারিত স্থানে গিয়ে নামাজ আদায় করতে হতো।
কিন্তু জাকির ভাই, যে পূর্বের নবীর রাসূলের উম্মত গুনের অবস্থা বা তারা যেখানে ইবাদত করতো জীবনে, বলা হয় যে সে প্রথম সিজদাটা যেই স্থানে করতো বাকি সময়টা কি, অর্থাৎ বাকি জীবনের, অর্থাৎ ইবাদতের জন্য তার এই জায়গাটা কি হয়ে যেত, অর্থাৎ এই জায়গায় সে তার ইবাদত
ইবাদত করতে হতো।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর উসিলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করে, আমরা চাইলেই ঘরে, এবং হাদিসে পাকে তো এটাও বর্ণিত রয়েছে, তোমরা ঘরকে কবরস্থান বানায় না, অর্থাৎ তোমরা ঘরের মধ্যে কি করো, এই হাদিসে পাকের সরার মধ্যে আসছে যে তোমরা ঘরের মধ্যে কি করো,
নামাজ
আদায় করো, ইবাদত করো।
রাইট, বলা হয়েছে কি বিশেষ করে সুন্নাত নামাজগুলো, নফল নামাজগুলো ঘরে আদায় করা, এতে করে পরিবারের যারা আছে মহিলারা বা সন্তানরা ছোটরা, তারাও নামাজের প্রতি তাদের আগ্রহ বেড়ে যাবে, আগ্রহ সৃষ্টি হবে। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলার নামাজের কথা আমরা শুনেছি, তার নামাজ কেমন ছিল? দুই রাকাত নামাজে সকাল হয়ে যেত এবং দুই রাকাত নামাজে কোরআনে পাককে খতম করে দিতেন তিনি। দুই রাকাত নামাজে কোরআনে পাকের খতম হয়ে যেত বা পুরো রাতে কোরআনে পাকের খতম হয়ে যেত। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলার নামাজ এমন ছিল, একাগ্রতা এমন ছিল এবং বিনয় এমন ছিল। আচ্ছা, ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা তো নামাজের জন্য আলাদা পোশাকও রেখেছেন, তিনি নর্মাল পোশাকে নামাজ আদায় করতেন না, যে পোশাক পরে আমরা মানুষের কাছে যাই, বাজারে যাই, দোকানে যাই, অফিসে যাই, এই পোশাক পরে তিনি নামাজ পড়তেন না। সারাদিন যে পোশাকে কাজকর্ম করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, নামাজের টাইম হইলে সেই পোশাককে পরিবর্তন করে নামাজের পোশাক আলাদা পড়তেন। চমৎকার একটি ঘটনা পড়েছিলাম, এবং ঘটনাটা এরকমের আসছে যে একজন বাদশাহ, সে দামি পোশাক পরে এরপরে আসছে, আর একজন বাদশাহ সে একদম নর্মাল পোশাক পরে আসছে। তো উভয়জনকে জিজ্ঞাসা করা হলো যে আপনিও বাদশাহ, আপনি এত দামি পোশাক পরে আসছেন, আর একজন বাদশাহ আপনার পূর্বে যিনি ছিল সে তো নর্মাল পোশাক পরে আসছে। যিনি দামি পোশাক পরে আসছে সে উত্তর দিল যে যার বদৌলতে, যার সৎকায় এই পোশাক পেয়েছি, তার দরবারে একটু মন তো চায় সুন্দর করে এসে, সুন্দর পোশাক পরিধান করে এসে, যে জি আপনার সৎকায় এটা পেয়েছি আমি। বলছে ভালো কথা, বুঝে আসছে। আর একজনকে জিজ্ঞাসা করা হলো আপনি এত নর্মাল পোশাক পরে কেন আসেন, আর এক বাচ্চা তো ভিআইপি ভাবে আসে। তিনি বললেন যা আছে যেখানে আসছি না, এটা এটা ওই দরবার না, এখানে যত গরিব হয়ে আসা যায়, যত বিনয় নিয়ে আসা যায় ততই উত্তম। তো এক একজনের থিম, এক একজনের চিন্তাভাবনা এক এক রকমের, যে যেভাবে মাওলাকে রাজি করতে পারে, যে আল্লাহ আল্লাহ রসুলকে যেভাবে রাজি করতে পারে। তো বিষয় আমাদের নামাজের মধ্যে বিনয় ও একাগ্রতা কিভাবে তৈরি করা যায়।
জাকির ভাই, যে বিনয়ের একটি নমুনা,
জি,
আপনি নামাজ পড়তে যখন আসবেন, পবিত্র কোরআনে কারিমের আয়াত যখন আমরা নামাজে দ্বন্দ্বই মানে, তখন যেন আমরা উত্তম পোশাক পরিধান করি,
উত্তম পোশাক পরিধান।
দেখুন, দেখবেন যে আমরা ভালো পোশাক পরিধান করে নামাজ আদায় করার মাধ্যমে ওলামায়ে কেরাম বলে যে তার মধ্যে কি হয়ে যায়, অর্থাৎ আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে দাঁড়াবেন, তো আপনার মধ্যে বিনয় এবং উত্তম। আমরা দুনিয়াতে যদি দেখি আমরা কারো বাসে মেহমান হয়ে যাই, তাহলে আমরা চেষ্টা করি সবচেয়ে উত্তম জামা পরার জন্য, আমরা আল্লাহর দরবারে আল্লাহ আকবার তার কুদরতি কদমে আমরা সিজদা করব, তো আমাদের
কেমন পোশাক পরিধান করা আমাদের উচিত। এখানে একটি বিষয় আছে, আপনার যখন আপনি কোনো এমপি মন্ত্রী অথবা বাংলাদেশ সরকারের সাথে ইনভাইট পাইলেন, আপনি যে কোনো এমপি বা মন্ত্রী আপনাকে ইনভাইট করছে, দাওয়াত দিচ্ছে, সেখানে কয়েকজন মানুষকে ডাকা হয়েছে, কয়েকজন মাত্র বাংলাদেশ থেকে কয়েকজন মানুষকে ডাকা হয়েছে, 5-7-10 জন মানুষ সেখানে যাবে এই আমন্ত্রণে, তখন আপনি কোন ধরনের পোশাক পরবেন, তখন আপনি কেমন সুগন্ধি লাগাবেন? কারণ ও তো এমপি মন্ত্রীর কথা বলছি, কোনো কোটিপতির সাথেও যদি কোনো ব্যক্তি দেখা করতে যায়, পোশাকটা 3 বার চেক করে, নিজে তো চেক করে করে মানুষকে দিয়ে চেক করায়, দেখো তো আমাকে ঠিক লাগছে কি না, দেখতে কেমন দেখা যায়, এই পোশাক চলবে কি না। আচ্ছা, সুগন্ধি এমনভাবে ব্যবহার করবে যে মানে জায়গা বুঝে দিয়ে স্ট্যাটাসটা তাকে রক্ষা করতে হবে, তাই না? সিস্টেমটা তো বজায় রাখতে হবে। কিন্তু দেখা গেছে আমরা রবের দরবারে যাই, নামাজে যাই, যেমন আছে তেমনিভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, তো সেটা ইউজ করি। আবার যে পুরান পোশাক পরলে নামাজ হবে না, এটা কিন্তু না। পুরান পোশাকে জানি না মাওলা কার সেজদাটাকে কবুল করে, যার বিনয় বেশি, যার আন্তরিকতা বেশি, যার একাগ্রতা বেশি, যার খুশু খুজু বেশি, তার নামাজ, তার ইবাদত, তার সেজদা মাওলার দরবারে গ্রহণযোগ্যতাও বেশি, তাই না? এখন সেটা সেরা পোশাক হোক আর দামি পোশাক হোক, নামাজ কবুলের ব্যাপারটা অন্তরের সাথে মিলিত, নামাজ কবুলের ব্যাপারটা হৃদয়ের সাথে মিলিত। এখানে আপনার আন্তরিকতা কেমন ছিল, বিনয় কেমন ছিল, খুশু খুজু কেমন ছিল?
সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে কারীম আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করে, যার কানজুল ইমান থেকে অনুবাদ হলো, আর যারা নিজেদের নামাজের মধ্যে বিনয় ও নম্র হয়। অর্থাৎ এখানে কিন্তু শুধু নামাজ পড়ার ক্ষেত্রে, এটা আল্লাহ তাআলার হুকুম, যখন আমরা নামাজের মধ্যে চলে আসবো অবশ্যই আমাদের মধ্যে বিনয় একাগ্রতা আমাদের হওয়া উচিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ইরশাদ করে,
যার নামাজ যত বিনয় হবে তার নামাজ তত মকবুল হবে।
জি জি, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। নামাজ এমন এক ইবাদত যে যারা বিনয় সহকারে পড়ে তো আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। এই মর্মে এখানে হাদিসে পাক বর্ণিত রয়েছে যে মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছি যে হে যে মুসলমানের উপর ফরজ নামাজ সমূহ সময় আসে আর সে উত্তম রূপে অর্থাৎ ভালোভাবে উজু করে ও বিনয় সহকারে নামাজ পড়ে, সঠিকভাবে রুকু করে, তবে তার পূর্ববর্তী অর্থাৎ এই নামাজ তার পূর্বের গুনাহের কাফফারা হয়ে যায়। আল্লাহ রাসূল পরবর্তীতে ইরশাদ করে তোমরা যতক্ষণ সম্ভব হয় কবিরা গুনাহ থেকে বিরত থাকো। অর্থাৎ এই হাদিসে পাকের পদটিকার মধ্যে আব্দুর রহমান বিন মুনাবি রহমতুল্লাহি তাআলা বলে, যেখানে যিনি আমরা এই বিষয়ে না ভাবি যে এখানে শুধু রুকুর মধ্যে বিনয় থাকতে হবে, এর অর্থ হলো যে রুকু এর উদ্দেশ্য হলো প্রতিটি আরকাম নামাজের যতগুলো তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত যতগুলা আরকাম আহকাম আছে সকলগুলোর মধ্যে বিনয় থাকে,
খুশু খুজু সৃষ্টি করতে হবে এবং আন্তরিকতার সাথে সেই নামাজটাকে আমরা কিন্তু আদায় করতে হবে।
দীর্ঘদিন যাবত হয়তো আমরা শুনেছি এটার আমির আহলে সুন্নাত যুগের মহান ইলমিও রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া বলে যে আমরা যখন নামাজ আদায় করতে যাই আমরা যেন সম্ভব হলে একাগ্রতা কীভাবে আসবে, বিনয় কীভাবে আসবে, এটার জন্য কয়েকটা পন্থা আমির আহলে সুন্নাত বলে। এর মধ্যে একটা হলো যে নামাজ আদায় করার সময় দুনিয়াবি অর্থ যত আপনার পেরিশানিমূলক যে কাজগুলো আছে এগুলো কী করে নেওয়া, শেষ করে অর্থাৎ নামাজ এমন হালতে পড়ে, আমরা অনেক সময় নামাজ এক তো গান্দা পোশাক যে দুর্গন্ধ লেগে আছে, আবার দেখবেন অনেক সময় পকেটের মধ্যে হোক এত কিছু থাক যে চাইলেও অর্থাৎ কী হয়ে যায় নিজের মধ্যে, অর্থাৎ বিভিন্ন ওয়াসওয়াস শয়তানি, দেখবেন ফোন তো আসেই মাঝখানে অনেক সময় এমনভাবে বাঁচতে শুরু করে, শুধু নিজের একার নামাজ না আশেপাশে যারা আছে তাদের নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। এর জন্য বলা হয়েছে যে ফোন থেকে দূরে থাকা, নামাজের সময় অন্তপক্ষে এটাকে বন্ধ করে জানি নিজের সাথেও না এটা নিজ থেকে দূরে রাখা, এটাও আপনার বিনয় আসার একটা মাধ্যম।
তারপরে এখানেও শয়তানের ধোকাও চলে আসে, ফোন কল আসলে, যাই হোক আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আমরা কয়েকটা কল নিই দর্শক শ্রোতার, এরপর ইনশাল্লাহ তাবারক তাআলা ফিরবো আবারও আলোচনায়। যে কল শুনিয়ে দিন।
আমার নাম মনসুর রহমান, আমি মাগারি চ্যানেল দেখি, খুব ভালো লাগে।
দানি চ্যানেল দেখেন, ভালো লাগে, আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে, সব সময় সাথেই থাকবেন আশা করি ইনশাল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ জাকির হোসেন নি রাতারি কুন্দতে তিয়রা থেকে বল। আজকে যে অনুষ্ঠানটা খুব সুন্দর অনুষ্ঠান, মাশাআল্লাহ ভালো লাগতেছে। আর আমি একটু নাতের রাসূল শুনতে চাই। নাতের রাসূলটি হলো মারহাবা ইয়া মুস্তাফা, জানাই দিলে
মারহাবা ইয়া মুস্তাফা কোন কালামের পংক্তি আছে, এটা তো স্লোগান লাগানো হয় রবিউল আউয়ালে। আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন।
নাবিল আহমেদ বকুড়া, আমি একটু নাতের রাসূল শুনতে চাই, যার প্রিয় নাম মুস্তাফা।
যার প্রিয় নাম মুস্তাফা, চমৎকার এক কালাম, এক দুই পংক্তি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা সাথে থাকবেন। পরবর্তী কল দেন।
আমার নাম জিশান, চট্টগ্রাম। আমি মাদেন জেনে সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় মাদেন জেনে দেখতে পারি এবং মেয়ের মতো হতে পারি।
আপাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিনের দায় হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, হাফিজে কোরআন আলিমের দিন আল্লাহ তাআলা বানিয়ে দিক। পরবর্তী কল দেন।
গাজীপুর থেকে মাসুদ্রানা,
গজল শুনতে চেয়েছেন। কোন গজল শুনবেন, কোন কালাম শুনবেন তা কিন্তু আপনি বলেননি। এমনিতেই আমরা দুটি কালাম শুনেছি অলরেডি, আরেকটি কালামের অনুরোধ আমাদের সাথে আছে, ওটা শুনবেন ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিম ভাই থেকে। এরপরে আল্লাহ চায় শেষ কিছু আলোচনা করে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। ইব্রাহিম ভাই কালাম শুনিয়ে দিবেন, এরপরে আমরা শেষ কিছু আলোচনা করবো আল্লাহ চায় ইনশাআল্লাহ। জি
জর প্রিয় নাম
Mustafa Salli ala Muhammadi Tari tari Pilam khuda Tari tari Pilam khuda Salli ala Muhammadi Ruhul Amin Gelin Roye Nobi Gelin Arush Pane Ruhul Amin Gelin Roye Nobi Gelin Arush Pane Dilo shara Arshi azam Dilo shara Salli ala Muhammadin Jar priyo naam Mustafa Salli ala Muhammadi Tari Tari Pilam Khuda Salli Ala Muhammadi Jokun Pere Muhammadi Jar priyo naam Mustafa Salli ala Muhammadi Jab ko tha tumhare chehre
ছেড়ে
হেফাজত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বা আদব জিন্দেগি নসিব করুক, যেখানেই থাকি না কেন, যে অবস্থাতে থাকি না কেন, কোরআন এবং হাদিস মোতাবেক যেন আদবওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। সেটা কোরআনের প্রতি আদব হোক, হাদিসের প্রতি আদব হোক, বা মাজারের প্রতি হোক, বা পবিত্র বস্তুর প্রতি হোক, আদব যেন আমরা রক্ষা করতে পারি। যা জীবনে যে যা কিছু পেয়েছে আদব করেই পেয়েছে, আদবের জন্যই পেয়েছে, আর জীবনে যে যা কিছু হারিয়েছে বেয়াদবি করেই হারিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আদববান করে দিক। দর্শক, আলোচনা আমরা শুনছিলাম, করছিলাম নামাজে বিনয় ও একাগ্রতা কিভাবে অর্জন করা যায়, চমৎকার কিছু দিক নিয়ে আলোচনা শোনার আমাদের সুযোগ হয়েছে। আরও কয়েকটি দিক রয়েছে নামাজের মধ্যে বিনয় হওয়ার এবং একাগ্রতা অর্জন করার ব্যাপারে। একটা তো কিছু আলোচনা তো করলাম আমরা, কিভাবে নামাজে পরিপূর্ণতার সাথে প্রবেশ করা যায়, একটা দিক কোরআনে পাকের তেলাওয়াত, শরীর পাক, কাপড় পাক, যে আহকামগুলো রয়েছে নামাজের ভিতরে প্রবেশ করার জন্য, সেই আহকামের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখা, এর পাশাপাশি আপনার কোরআনে পাকের তেলাওয়াত এবং শরীয়তের যে ফয়সালাগুলো আছে নামাজের মধ্যে, আমার কোন কোন কাজ করলে নামাজ ছুটে যায়, নামাজ ভেঙে যায়, আজকাল এটাও কিন্তু মানুষের জানা নেই যে নামাজের মধ্যে কতগুলো মাকরুহ তেহরিমি রয়েছে, কতগুলো মাকরুহ তানজি রয়েছে, কতগুলো নামাজ ভঙ্গের কারণ রয়েছে, সুন্নতে মোবারকা কতগুলো রয়েছে, কোন কাজ করলে যে নামাজ আবার দ্বিতীয়বার আদায় করতে হয়, সাহু সেজদা কখন করতে হয়, এই বিষয়গুলো আমাদের কিন্তু অনেকেরই জানা নেই। তো এই কমপক্ষে যতটুকু জানা ফরজ ততটুকু ইলিম আমাদেরকে অর্জন করা উচিত। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সাত দিনের ফয়জানে নামাজ কোর্স হয়, সাত দিনের ফয়জানে নামাজ কোর্স হয়। এই ফয়জানে নামাজ কোর্সের মধ্যে আপনাকে নামাজ কিভাবে পড়তে হবে, কখন কোন বিষয়টা আসলে কিভাবে এটাকে আপনাকে সমাধান করতে হবে, সাহু সেজদা কখন করতে হবে, এ বিস্তারিতভাবে আলহামদুলিল্লাহ ফয়জানে নামাজ কোর্সের মধ্যে মানুষদেরকে শেখানো হয়। তো আপনার হাতে সময় থাকলে আমি আপনাকে বলবো, দাওয়াত ইসলামের সাথে মিশে আপনি ফয়জানে নামাজ কোর্স করে নিন, নামাজকে শুদ্ধ করে নিন। নামাজে বিনয় একাগ্রতা অর্জন করতে হলে সেটাও শিখতে হবে, সেটাও জানতে হবে। আমার নামাজ আমি বিনয় কীভাবে হতে পারি, কীভাবে একাগ্রতার সাথে আমি নামাজকে আদায় করতে পারি। শুরুতেই বলছি, নামাজ তো সবারই একরকম, দেখতে তো মনে হয় সবাই কেয়ামে আছে, সবাই রুকুতে আছে, সবাই সেজদাতে আছে, কিন্তু কবুলিয়াতের ব্যাপারে সবার নামাজ একরকমের নয়। মিরাজ ভাই থেকে আরও কিছু আলোচনা আমরা শুনবো, এরপরে শেষ কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি
জি, শুরুতেই আপনাদেরকে এটাই বলবো প্রিয় ভাই, যে নামাজ এটা এমন একটা ইবাদত বলা হয় যে নামাজ যারা একাগ্রতার সহিত পড়ে, এ অর্থাৎ আমরা আপনি পূর্বে যে বিষয়টা বলেছিলেন যে আমরা যে নবীর উসিলায় নামাজ পেয়েছি, আমাদের প্রিয় নবীর নামাজের মধ্যে একাগ্রতা কেমন ছিল,
যেটা আমরা
জেনে নিতাম সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রয়েছে মা আয়েশা সিদ্দিকা তৈয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আল্লাহ রসুল যখন নামাজ আদায় করতেন তখন এমন মনে হতো যে আল্লাহ রসুল আমাকে চিনে, অর্থাৎ দুনিয়াবি যত চেতনা এগুলো সব কিছু থেকে আমার কাছে এমন মনে হতো যে নবী আমাকে কি, অর্থাৎ ও আমাকে চিনতেছে না, একদম পরিচয়হীন আমার কাছে নিজেকে মনে হতো। আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ রসুল বলে যে যখন আয়েশা কি করতো নামাজে দাঁড়াতো তখন তার অবস্থা এমন হতো যে কি, অর্থাৎ তার মধ্যে কোনো কি নেই। তো আমরাও যেন এই নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করি।
আল্লাহওয়ালারা নামাজে যখন দাঁড়ান তখন তাদের নামাজের মধ্যে একাগ্রতা, বিনয়, মনোযোগ এগুলো থাকেই ওই লেভেলের, কেননা তারা আল্লাহ তাবারক ও তাআলার নেককার বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু তারা, আর তাদের নামাজটাই ছিল ওই রকমের, তাই না? একটা আল্লাহওয়ালা ব্যক্তিরা বলেন না কি, যদি কোনো ব্যক্তি চায় আল্লাহর সাথে কথা বলতে সে যেন কোরআন খুলে বসে, সেটা আমাদের দ্বারা পসিবল হয় না। আমরা চিন্তা করলেও সেই চিন্তাটা আমাদের মাথায় আসে না, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিরা তো ওই চিন্তা করেই কোরআন পড়েন, যে যদি তোমরা আল্লাহর সাথে কথা বলতে চাও তবে কোরআন তেলাওয়াত করা শুরু করে দাও। আচ্ছা, যখন তোমরা আমার নবীর সাথে কথা বলতে চাও তা হাদিস খুলে বসো, হাদিস পড়ো, হাদিস হাদিস পড়তে থাকা, হাদিসের কথাগুলো শুনতে থাকা, রসুলের সাথে কথা বলা, কোরআনে পাকের আয়াতগুলো পড়তে থাকা, বুঝতে থাকা, আল্লাহর সাথে কথা বলা সমান বলা হয়েছে, অর্থাৎ রবের কথাগুলোই তো আমরা পড়ছি, রবের বাণীগুলোই তো আমরা পড়ছি। তো আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন নামাজে দাঁড়াতেন মিরাজ ভাই, তাদের নামাজের হালত এমন ছিল কি, তারা রবের দরবারে আছে, তারা আল্লাহর কাছে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে।
যদি একটু জাকির ভাই আমরা একটু অনুভব করি, কল্পনা করি, যে আসলে কার কুদরতি পায়ে আমরা সিজদা দিচ্ছি, কার সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ আকবার, এটা দুনিয়াতে তো
এমনটা কি জীবনে কখনো পসিবল হয়েছে? আমার দর্শককে বলবো, আমার দ্বারা আপনার দ্বারা এমন কখনো পসিবল হয়েছে কি রাতের তিনটায় উঠে একদম নিস্তব্ধ, আশেপাশে কোনো আওয়াজ নেই, অজু করে এসে আল্লাহর জন্য, এত রাতের তো কাউকে দেখানোর জন্য না, না মাওলার জন্য, রাতের তিনটা বাজে উঠে, চারটা বাজে উঠে, হ্যাঁ দুইটা বাজে উঠে, এরপরে অজু করে দুই রেকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, কেউ দেখে না, কারণ এই টাইমটা তো সব ঘুমে, সব আরামে, একদম চতুর্পাশ চারোদিকটা একদম শুনশান, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। এরপর নামাজে দাঁড়ালেন, যেভাবে মন চাচ্ছে আপনার, সূরা ফাতিহা পাঠ করলেন, কোরআনের পাকের যেখান থেকে মন চায় সেখান থেকে তেলাওয়াত শুরু করেন। আপনি যদি মনে হয় কি আমি কোরআনের পাকের 29 পারা শুরু করলাম, সূরা মুলক থেকে শুরু করলাম, পুরো এক পারা কোরআনের পাকের তেলাওয়াত করবো, এক রাকাত নামাজ আদায় করবো, দেখেন মনোযোগ দিয়ে নামাজ আদায় করে। যখন দেখবেন যে না এখন যদি নামাজের টাইম আরও বাড়াতে চাই তবে আমার মনটাও এদিক সেদিক হতে পারে, তো আপনি সাথে সাথে রুকু করে নেন, সিজদা করে নেন, দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সূরা দিয়ে নামাজটা শেষ করে নেন। এর মধ্যে যে তৃপ্তি আছে, এর মধ্যে যে ভালো লাগা আছে, এর মধ্যে যে ভালোবাসা আছে, এটা হয়তো বা অন্য কোথাও আপনি পাবেন না। এই যে একাগ্রতার সাথে নামাজে দাঁড়িয়েছেন কেউ দেখেনি, নফল নামাজ কারো সামনে পড়তেছেন কেউ না কেউ দেখছে, সুন্নাত নামাজ পড়ছেন কেউ না কেউ দেখছে, আচ্ছা জামাতে গেছেন কেউ না কেউ দেখতেছে, আল্লাহ না করুক যদি এই অসহসা চলে আসে অন্তরের মধ্যে যে আমি যদি নামাজে না যাই তো মানুষ কি বলবে, হ্যাঁ আমি যদি মসজিদে না যাই তো মানুষ কি বলবে, এই বিষয় যদি অন্তরে আসে তো এটা তো লোক দেখানো হয়ে গেল। আর এই গভীর রাতে উঠে কেউ দেখে না, এমনকি ঘরের মানুষও জানলো না, গভীর রাতে উঠে ওযু করে দুই রাকাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন মাওলার দরবারে, এবং মন মতো করে কেরাত করে, রুকু সেজদা করে, সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, মাওলাই করিম চেষ্টা করেছি ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করার, মাওলা চেষ্টা করেছি, বাকি কবুলের মালিক তুমি। এভাবে আল্লাহ তাআলার দরবার কি কখনো দাঁড়ানো সম্ভব হয়েছে, পসিবল হয়েছে? দাঁড়িয়েছি, পেরেছি কি আমরা কখনো দাঁড়াতে? কিন্তু সুযোগ তো খুঁজি মিরাজ ভাই, যখন এমপি মন্ত্রী বা অন্য কোনো ব্যক্তিরা যাদের কাছে গিয়ে যদি আমরা বিনয় অবলম্বন করতে পারি তবে কিছু দুনিয়াবি অর্জন হবে, কেউ নেই আশেপাশে, নেতাকে একা পেয়ে গেছি বা নেতা আর আমি আছি আর কেউ নেই পাশে, তখন আপনার আমার বিনয় দেখা যায়। হাত এমন করতে থাকে এমন করতে থাকে, হাতের রেখা সব উঠে যায়, কেননা নেতাকে রাজি করতে হবে এখন। আরে ভাই, এই নেতাকে রাজি করলে হয়তো কি পাবেন আপনি, কতটুকু পাবেন আপনি, যা দিবে তা দিয়ে আপনার ফ্যামিলিও চলবে না, কিন্তু রব্বে করিমকে রাজি করেন ফ্যামিলি নয় আপনার ভবিষ্যৎ প্রজন্ম চলে যাবে। তাই না?
রাজি করা ছাড়াই কত কিছু কি আল্লাহ,
রাজি করা ছাড়াই আল্লাহ চালিয়ে নিচ্ছে।
কিতাবের মধ্যে খুব চমৎকার একটি ঘটনা আসছে জাকির ভাই, যে একবার এক ডাকাতির দল ইনারা ডাকাতি করার জন্য আপনার এক বাড়িতে গেল। তো যখন কিছু ডাকাতি আর কি করবে এমন সময় গৃহস্থ যারা বাড়িওয়ালা তারা টের পেয়ে গেল। তো ওই ডাকাতরা তারা কি আপনার পালাতে লাগলো, তখন যারা সবাই এই চোর চোর ডাকাত আছে ডাকাত আছে তারাও তার পিছিয়ে ছুটতে লাগলো, আরও কয়েক বাড়ির লোক একত্রিত হয়ে গেল। তো ওই ডাকাতরা তারা ডাকাত আগে আর বাড়িওয়ালার পিছনে দৌড়াতে 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 তারা যেয়ে দেখেছে একটা মসজিদ ডাকাতের দল তারা ওইখানে যেয়ে
আল্লাহু আকবার
অর্থাৎ মিথ্যা নামাজের বিষে দাঁড়িয়ে গেছে। তো তাদের একিন ছিল যারা বাড়িওয়ালা, তো তারা কিছু দূর যাওয়ার পরে দেখতে চতুর্থ দিক ছাড়া অন্য কোনো দিকে যাবে না। তো মসজিদে গেলে দেখলো যে ওখানে কিছু লোক নামাজে আছে। এই কথা বলে আর তারা নিজেকে সান্ত্বনা দিল যে নামাজি ব্যক্তিরা তো কি করতে পারে,
চোর হতে পারে না।
জি, তারা এই কথা বলে চলে গেল। তো তারা ওইখানে যারা ছিল ডাকাত দলের যারা চুরি করার জন্য আসলো, তারা বলতে লাগলো যে আমরা মিথ্যা নামাজি সেজেছি, তো আল্লাহ আমাদেরকে
বাঁচিয়ে নিয়ে
বাঁচিয়ে নিয়ে যদি সত্য অন্তরে পড়ি তাহলে আল্লাহ তাআলা কত কিছু আমাদেরকে দান করতে পারে। এই কথা বলার পর পর তারা সত্য অন্তরে তওবা করে নিল যে আমার আল্লাহ তাআলার দরবারে তেমনি কেউ বাহানার জন্য দাঁড়ায়, তো আল্লাহ তার মর্যাদা কেমন করে দেয়। আমরা কারো কাছে যাচ্ছি কারো কাছে চাইতেছি, সে নিজেও আরেকজনের মোহতাজ। আপনি আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত, কত নিয়ামতের কথা বলবেন, আমরা তো নিয়ামতের উপর ভাষ্যমান।
জি,
আল্লাহ তাআলা যদি আমরা যেদিকেই তাকাই যে আমরা না চাইতে কোনো কিছু না করতে আল্লাহ আমাদেরকে এত
এত নিয়ামত দিয়ে রেখেছেন, আর যদি তওবা করে আল্লাহর দরবারে ফিরে যাই নামাজে নামাজি হয়ে যায়, তারপর আল্লাহ তাআলা নিয়ামত। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলার ওই ঘটনা হয়তো আপনার আপনিও পড়েছেন বা শুনেছেন
নামাজির মধ্যে।
হ্যাঁ, তার ঘরের মধ্যে চোর এসেছে, রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলাইহা, আল্লাহ তাআলা নেককার বান্দি, তার ঘরে চোর আসছে, চোর এসে খুঁজতেছে এদিক খুঁজে ওদিক খুঁজে কিছু পায় না নেওয়ার মতো। তো যখন চলে যাবে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা বলেন, ভাই আপনি খালি হাতে চলে যাবেন? বলে আপনার ঘরে তো কিছুই নেই, আমি কী নিব, আসছি তো চুরি করার জন্য কিন্তু কিছুই তো পেলাম না। তো তিনি পানির যে ঘটি আছে বা পানির যে পাত্র আছে ওটা এনে চোরের হাতে দিলেন আর বললেন, নাও এটা দিয়ে অজু করে নাও, অজু করে দুই রাকাত নামাজ পড়ে না কমপক্ষে, এটা তো নিয়ে যাও। আল্লাহ তাআলা নেককার বান্দি রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা তাকে অজু করিয়ে জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন আর নিজে মাওলার দরবারে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, তোমার এই বান্দা চুরি করতে এসেছিল, আমি এতটুকু সাধ্য ছিল আমার মধ্যে, আমি তাকে অজু করিয়ে নামাজে দাঁড় করিয়ে দিয়েছি, বাকিটা মাওলা তোমার, তুমি এখন যেভাবে পারো তোমার এই বান্দাকে খুশি করে দাও। সে চুরি করতে আসছে, আমি কিছু দিতে পারবো না তাকে, কিন্তু আমি এতটুকু পারলাম তোমার দরবারে আমি তাকে নত করে দিয়েছি। চোর সেজদা থেকে মাথা তুলে বলছে, জীবনে এত স্বাদ আমি কোনো কিছুতে পাইনি, আর আজকের সেজদায় আজকের নামাজে এত তৃপ্তি পেয়েছি, এই স্বাদ আর আমি কখনো কোনো কাজে পাইনি। তো আল্লাহওয়ালা ব্যক্তিদের ইবাদত, আল্লাহওয়ালা ব্যক্তিদের নামাজ এখনো কি সেই কোয়ালিটির নামাজ পড়া যাবে না বা কি কবুল হবে না? অবশ্যই হবে। এমন নামাজ চাইলে আপনি এখনও পড়তে পারেন, এমন নামাজই চাইলে আপনি এখনও হতে পারেন, এমন খুশু খুজুওয়ালা, এমন আন্তরিকতা, এমন একাগ্রতা, এমন বিনয়ওয়ালা নামাজই আপনি চাইলে এখনও হতে পারেন। তবে আগে অন্তরটাকে সাফ করতে হবে, এই ভিতরে যে একটা গুস্তের টুকরো আছে এটাকে পরিষ্কার করতে হবে। এটার ভিতরে কিনা রেখে, এটার ভিতরে হিংসা রেখে, এটার ভিতরে বদমাশি রেখে, এটার ভিতরে দুশ্চিন্তা, কুপ্রস্তাব, এটার ভিতরে আরও কত কিছু আছে, এগুলো রেখে আপনি ইখলাসওয়ালা নামাজি হবেন, এগুলো অন্তরে রেখে আপনি বিনয় নামাজি হবেন, এটা তো লোক দেখানোই আর তো কিছু নয়। অন্তরটা, এই ভিতরটা, এটাকে পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করে সাফ করে পবিত্র করে এরপরে আপনি আল্লাহ তালার জন্য নামাজে দাঁড়িয়ে যান, ওটাই আপনার ইখলাসওয়ালা নামাজ, এটাই আপনার একাগ্রতার নামাজ, ওটাই আপনার বিনয়ের নামাজ। অন্তরটাকে সাফ করতে হবে, এটা সাফ করে যতক্ষণ পর্যন্ত নামাজে না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই দুনিয়া 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 মাথার মধ্যে ঘোরপাক খেতেই থাকবে আর আমার নামাজটাকে নষ্ট করতে থাকবে। এই জন্য এটাকে পরিষ্কার করি আগে, এটা থেকে ধান্দাবাজি বের করে দিই, এটা থেকে ধোকাবাজি বের করে দিই, এটা থেকে হারাম বের করে দিই, এটা থেকে কুদৃষ্টি বের করে দিই, এটা থেকে অপরকে কষ্ট দেওয়া বের করে দিই, এটা থেকে ঠকানো বের করে দিই, এটা থেকে হারাম বের করে দিই, যা আছে সব বের করে দেই, একদম সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, এইটাকে পরিষ্কার করে, অন্তরটাকে পরিষ্কার করে দুই রাকাত নামাজে দাঁড়াই, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা সেই নামাজ হবে খুশু খুজুওয়ালা, সেই নামাজ হবে বিনয়ের নামাজ, সেই নামাজ হবে রব্বে কারিমের জন্য নামাজ। আর এই নামাজের কথাই তো বলা হয়েছে যে পবিত্রতা অর্জন করে, ওযু করে, দুই রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাবারক তাআলা ওই নামাজের সৎকায় তাকে জান্নাত দিয়ে দিবেন, এই নামাজের কথাই বলা হয়েছে, অন্য কোনো নামাজ নয়। যে নামাজ আপনি পড়ছেন তো পড়ছেন, আদায় করছেন তো, এমনও মানুষ পাওয়া যাবে মিরাজ ভাই 20 বছর নামাজ পড়ছে, এমনও নামাজি পাওয়া যাবে 30 বছর নামাজ পড়তেছে, এমনও নামাজি পাওয়া যাবে 40 বছর নামাজ পড়তেছে। তাইলে কি আল্লাহ তাআলা তাদের নামাজকে আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে তাদের নামাজ কবুল করে নেবেন, কিন্তু যেটা শরীয়ত সেটা তো আমাদেরকে মানতে হবে, তাই না? আল্লাহ চাইলে তো কোনো না কোনো বাহানায় তাকে মাফ করে দিবে, কিন্তু আমাদেরকে শরীয়ত তো মানতে হবে।
হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নূর একটি রেওয়ায়েতিভাবে পাওয়া যায়, যেটা সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকটি এখানে এনেছে, যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলে যে এক ব্যক্তিকে সে ইয়ামিন শহরের মধ্যে নামাজ আদায় করতে দেখলো। তো নামাজ সে সঠিকভাবে রুকু সিজদা আদায় করতেছে না, তখন নামাজ শেষ হওয়ার পরে তাকে বললো তুমি কতদিন যাবত এইভাবে নামাজ আদায় করতেছো, প্রায় 40 বছর। তিনি বললো যদি এই 40 বছর তুমি এইভাবে নামাজ আদায় করো আর এই নামাজের উপর তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের উপর তোমার মৃত্যু সংঘটিত হবে না। কিন্তু অনেক বুঝার বিষয়ে, এক তো আল্লাহ তাআলা কবুল করে নেওয়ালা, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই কবুল, কিন্তু আমাদের
উম্মতকে মাফ করে দিয়ে আল্লাহ কবুল করে নেবেন,
কবুল করে নেবেন, কিন্তু তার মানে এটা না যে আমি কি করলাম, এটা যদি আপনি দেখেন
ভুলের মধ্যে সারা জীবন
সারা জীবন আমি,
তার মানে এটা না, আমাকে শরীয়তকে ফলো করতে হবে, শরীয়তের আহকামগুলো আমাকে মানতে হবে, যেভাবে দ্বীন ইসলাম আমাকে বলেছেন সেভাবে আমাকে চলতে হবে, জীবনে বিগত দিনে যে ভুলগুলো আমার দ্বারা হয়েছে এটার জন্য তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, আর ভবিষ্যতে নিজেকে শুধরে নিতে হবে। এই চিন্তা ভাবনা যখন থাকবে তখন দয়া, আল্লাহর দয়া হলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং আমাদের বিগত দিনের নামাজগুলো ইবাদতগুলো আমাদেরকে আল্লাহ হয়তো বা কবুল করার প্রতিদান আমাদেরকে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজে বিনয়ী হওয়ার সাথে সাথে জিন্দগিটা বিনয়ওয়ালা জিন্দগি যেন আল্লাহ তালা বানিয়ে দেয়, আদবওয়ালা জিন্দগি যেন আল্লাহ তালা বানিয়ে দেয়, সুন্দর একটি জীবন যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন, সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে এমন আমল এমন কাজ করার তৌফিক দিক যার মাধ্যমে আমার বিনয়ওয়ালা নামাজও আমি পড়তে পারি এবং বিনয়ওয়ালা জিন্দগিও যেন আমার হয়ে যায়। মানুষ অনেক রকমের আছে, কেউ ব্যবসা করছে তো কাস্টমারের সাথে জিজ্ঞাসা করলো ভাই এটার দাম কত, ওই ব্যবসায়িক যে আছে ব্যবসা করে এর মুখের দিকে চেহারার দিকে তাকানো যায় না, 200 টাকা, মানে একটা বললাম আমি 200 টাকা, ও ভাই এমন করে কেন কথা বলছেন, আমি তো আপনার সাথে মারামারি করতে আসিনি, আমি জিজ্ঞাসা করছি কাস্টমার হিসেবে ভাই দাম কত, নর্মালি বললেও তো হয় ভাই 200 টাকা দিয়ে নিতে পারবেন, যদি কোনো মতে ওই কাস্টমার তাকে সব কথা বলতেই যায় ভাই আপনি এমন 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 করে কেন বলেন, মনে হয় মারবে তাকে, মানে বিনয়ওয়ালা জিন্দেগি তো এমনটা হওয়া দরকার, যদি সামনের ব্যক্তি আপনাকে ধমক দেয় তো আপনি জি ভাই ঠিক আছে। হ্যাঁ, এটাই শিক্ষা দেয় ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আবার নতুন কোনো বিষয় নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন, আলোচনা করবেন, সে পর্যন্ত আপনারাও মাদিনী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের চরাচরণ যেন সুন্দর।